हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। আমাদের অতি প্রিয় কৃষ্ণ কীর্তন প্রভু যখন কীর্তন করছিলেন গুরু বন্দনা, এই গুরু বন্দনা প্রকৃতপক্ষে আমাদের কাছে এসেছিল প্রভুপাদের বন্দনা, এবং তিনি সেটি বিশেষভাবে ইঙ্গিত দিয়ে তিনি বলছিলেন প্রভুপাদের জয় দাও, জয় দিলে জয় হবে। এইটি হচ্ছে জয়লাভের প্রকৃষ্ট পন্থা। ভগবানের জয় দাও, ভগবানের মহিমা কীর্তন করো, এবং ভগবানের শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন করলেই আমাদের জয়লাভ হবে। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের জয়লাভ করা প্রায় অসম্ভব ছিল, কেন কৌরব পক্ষের সৈন্য পাণ্ডবদের থেকে অনেক বেশি। কৌরব পক্ষে যে সমস্ত বীর মহারথী মহারথীরা ছিলেন তাদের তুলনায় পাণ্ডবেরা অত্যন্ত নগণ্য ছিলেন। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাণ্ডবেরা 14-12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাসে ছিল, 1 বছর অজ্ঞাতভাবে রয়েছে যাতে কেউ তাদের চিনতে না পারে। তো সেইভাবে সেই অবস্থায় আমরা বুঝতে পারি যে তাদের কীরকম একটা পরিস্থিতি। তারা বনবাস থেকে ফিরে এসেছে সম্পূর্ণ নিঃস্ব, তাদের কোনো রকম সহায় সম্বল নেই একদিকে সেই পাণ্ডবেরা, আর অন্যদিকে কৌরবেরা যারা ওই 13 বছরের মধ্যে তারা সারা পৃথিবীর ওপরে তাদের আধিপত্য বিস্তার করেছে, তারা তাদের শক্তি সঞ্চয় করেছে, তাদের অর্থ সংগ্রহ করে একটা বিরাট একটা শক্তি তারা অবলম্বন করেছে। এই দু পক্ষের মধ্যে যুদ্ধ হতে যাবে, হ্যাঁ, একদিকে যাদের সব আছে আরেকদিকে যাদের কিছুই নেই প্রায়। এখন এই যে যুদ্ধ, এই যুদ্ধে পাণ্ডবদের জয়লাভ প্রায় অসম্ভব ছিল, কিন্তু মহাভারতে আমরা কি দেখতে পাই, চরমে কাদের জয় হলো? পাণ্ডবদের জয় হলো। এবং তার রহস্যটা কি এই জয়লাভের? পাণ্ডবদের যদিও কিছুই নেই, কেউই নেই, কিন্তু তাদের সঙ্গে কৃষ্ণ আছেন। হ্যাঁ, কৃষ্ণ যার কাছে আছে বা যিনি কৃষ্ণের সঙ্গে আছেন তার জয় অবশ্যম্ভাবী। সেই সম্বন্ধেই ভগবদ্ গীতার সর্বশেষে কি বলা হচ্ছে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। এই ধনুর্ধারী পার্থ হচ্ছেন ভগবানের ভক্ত আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। যেখানে ভগবান এবং ভক্ত রয়েছেন সেখানে জয় অবশ্যম্ভাবী। সেই জয়টা কার হয়? জয়টা প্রকৃতপক্ষে ভগবানের হয় না, জয়টা ভগবানের ভক্তের হয়। অর্থাৎ ভক্ত যেহেতু ভগবানের সঙ্গে আছেন, যেহেতু ভক্তের একমাত্র সহায় হচ্ছেন ভগবান, যেহেতু ভক্ত সর্বক্ষণ ভগবানের মহিমা কীর্তন করেন, যেহেতু ভক্ত সর্বক্ষণ ভগবানের জয়ধ্বনি দেন, তাই তার জয় অবশ্যম্ভাবী। আপনারা জয় চান না পরাজয় চান? জয় চান। তাহলে কি করবেন? হ্যাঁ, ভগবানের জয় দাও। হ্যাঁ, ভগবানের, আর ভগবানের জয় দাও থেকেও ভগবানের ভক্তের জয়ধ্বনিটা আরো বেশি কার্যকরী হয়। কেন, ভগবানকে তো সকলেই জয় দিচ্ছেন, সকলেই ভগবানকে মানছেন, কিন্তু ভগবানকে মানার থেকেও বড় হচ্ছে ভগবানের ভক্তকে মানা। কেন, ভগবানের ভক্তকে মানলে ভগবানকে আপনা থেকে মানা হয়ে যাচ্ছে, আর ভগবানের কাছে পৌঁছবার পন্থা হচ্ছে ভগবানের ভক্ত, ভগবানের ভক্তের মাধ্যমে ভগবানের কাছে যাওয়া যায়। ভগবানের ভক্তকে, ভগবানের ভক্ত হচ্ছেন ভগবানের প্রতিনিধি, যিনি এই জড়জগতে ভগবানের প্রতিনিধিত্ব করেন। এই জড়জগতে, এই জড়জগৎ থেকে আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি না। ভগবান আছেন চিৎ জগতে, আমরা আছি এই জগতে। হ্যাঁ, তাহলে কী করে এই সম্পর্ক স্থাপন সম্ভব? যেমন কেউ আছেন আমেরিকাতে, আপনি আছেন বাংলাদেশে, সম্পর্ক স্থাপন সম্ভব? সম্পর্ক তখনই এরকম সম্ভব হবে যখন একটা মাধ্যম থাকবে। এই দুই যেখানে ব্যবধান রয়েছে, সেখানে ব্যবধানের ফলে, ব্যবধানের মাধ্যম জন্য সম্পর্ক স্থাপনের উপায় হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে এই দুই ব্যবধানটাকে যুক্ত করা হচ্ছে। যেমন নদীর দুই পাড়, নদীর দুই পাড়ের ব্যবধানটা কে জোড়া দিচ্ছে, কে ইয়ে করছে? সেতু। হ্যাঁ, সেতু যদি থাকে তাহলে এপার থেকে আমরা ওপারে চলে যেতে পারি, কিন্তু সেতু যদি না থাকে তাহলে নৌকো খুঁজতে হবে, আর নৌকো যদি না থাকে তাহলে সাঁতার কাটতে হবে। এখন এই যে এই কার্যগুলি অনেক কঠিন, যে যদি নৌকো না থাকে তাহলে ওপারে যাওয়া যাবে, যাওয়া যাবে না। যদি সাঁতার কাটতে না জানে ওপারে যেতে পারবে, পারবে না। যদি ভালোভাবে সাঁতার কাটতে না পারে তাহলে মাছ দরিয়াতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি সেতুটা থাকে তাহলে অনায়াসে আমরা ওই পারে চলে যেতে পারি। তেমনি ভবসমুদ্রের এই পারে হচ্ছে জড়জগৎ আর ওই পারে হচ্ছে চিত জগৎ। আমরা আছি এই পারে জড়জগতে আর ভগবান আছেন ওই পারে। তো ভগবানের কাছে যদি যেতে হয় বা ভগবানের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে কি করতে হবে? আমাদের মাধ্যমের প্রয়োজন। হয় একটা নৌকোর দরকার হবে, নৌকো হলেও আবার নৌকার জন্য কান্ডারির দরকার, মাঝির দরকার, যে নৌকোটা চালিয়ে নিয়ে যাবে। আরো সহজ পন্থা হচ্ছে যদি একটি সেতু থাকে। এখন ভগবানের ভক্তরাই হচ্ছেন সেই সেতু, ব্রিজ বা মাধ্যম। হ্যাঁ, ইংরেজিতে বলা হচ্ছে ভায়া মিডিয়াম, মিডিয়াম মাধ্যম। তো এখন এই মাধ্যমের মাধ্যমেই ভগবানের কাছে সম্পর্ক, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্ভব হয়। মাধ্যম যদি না থাকে তাহলে সম্পর্ক স্থাপন সম্ভব হবে না। সেই জন্যই বলা হচ্ছে যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা অত্যন্ত কঠিন, কিন্তু ভগবানের ভক্তের যে মাধ্যমে সেটা সহজ। কেন? কেন ভক্ত হচ্ছেন মাধ্যম। ভক্তকে শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবানের ভক্ত কেবল ভগবানের প্রতিনিধি নন, ভগবানের ভক্তের মাধ্যমে ভগবান এই জগতে প্রকাশিত। ভক্ত হচ্ছে ভগবানেরই স্বরূপ, ভগবানের শুদ্ধ ভক্ত। তেমনি একজন শুদ্ধ ভক্ত হচ্ছেন আমাদের পরমারাধ্য গুরুদেব, জগৎগুরু শ্রীল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এখন আপনারা বলতে, কেউ বলতে পারে যে যেহেতু উনি আপনার গুরু তাই আপনারা ওইভাবে তার গুণকীর্তন করছেন, আমার যদি অন্য গুরু থাকে তাহলে আমিও তাকে ওইভাবে গুণকীর্তন করতে পারি। হ্যাঁ, কিন্তু তবে দেখতে হবে গুরুকে, গুরুর পরিচয়টি কি? আমি কারো শিষ্যত্ব বরণ করলেই কি তিনি গুরু হয়ে গেলেন? না। আমি যদি রোগী হই, রোগী হয়ে আমি যদি কারোর কাছে যাই তাহলে কি সে ডাক্তার হয়ে গেল? না, তাকে ডাক্তার হতে হবে আগে। ডাক্তার হলেই কেবল আমার রোগটা সারাতে পারবে। যে ডাক্তার নয়, আমি তার কাছে গিয়ে যতই ধর্ণা দিই না কেন, তার কাছে গিয়ে যতই আবেদন করি না কেন, আমার রোগ সারাতে পারবে? পারবে না। তাই ডাক্তার হতে হলে যোগ্যতার প্রয়োজন, ঠিক তেমনি গুরু হতে হলে যোগ্যতার প্রয়োজন। সেই গুরুর যোগ্যতাটা কি? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, অর্থাৎ যিনি কৃষ্ণকে জানেন এবং যিনি কৃষ্ণকে দিতে পারেন তিনি হচ্ছেন গুরু। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার সকতি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাশে পাশে। হ্যাঁ, আমি কাঙাল, আমি ভিখারি। আমি কিসের ভিখারি? আমি কৃষ্ণ প্রেমের ভিখারি। আমি কৃষ্ণকে চাই, আমি কৃষ্ণকে চাই। হ্যাঁ, এখন কৃষ্ণকে পাওয়ার উপায়টি কি? তুমি তো তুমি কৃষ্ণকে দিতে পারো, ভগবানের ভক্ত কৃষ্ণকে দিতে পারে, এবং তিনি হচ্ছেন সেই সূত্রে তিনি হচ্ছেন গুরু। যিনি কৃষ্ণকে দিতে পারেন তিনি হচ্ছেন গুরু। এই আদর্শ গুরুর এইটি হচ্ছে পরিচয় বা এইটি হচ্ছে তার যোগ্যতা। এখন শিল প্রভুপাদের কার্যকলাপ, প্রভুপাদের অবদান যদি আমরা বিচার করি বা আলোচনা করি তাহলে আমরা কি দেখতে পাই? প্রভুপাদ কৃষ্ণকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? প্রভুপাদ বলছেন না যে এই নাও কৃষ্ণ। প্রভুপাদ যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষার মাধ্যমে তিনি কৃষ্ণকে দিয়েছেন। কৃষ্ণকে দেওয়াটা কোনো সেন্টিমেন্টাল ব্যাপার নয়, আবেগ প্রবণতার কথা না, ও আমি তোমাকে কৃষ্ণকে দিলাম, গুরুদেব আমাকে কৃষ্ণকে দিন না, এইভাবে গুরু কৃষ্ণকে দেন না। গুরু কিভাবে কৃষ্ণকে দেন? অজ্ঞানের অন্ধকার দূর করে তিনি কৃষ্ণকে দান করেন। আমাদের কৃষ্ণ রয়েছেন কিন্তু কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি না, কেন? কেন আমরা অন্ধ। আমাদের অন্ধতার কারণটা কি? আমাদের অন্ধতা চোখের অন্ধতা নয়, আমাদের অন্ধতাটা হচ্ছে অজ্ঞানের অন্ধকার। যেহেতু আমরা অজ্ঞানের মধ্যে রয়েছি তাই আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। যেমন অন্ধ আকাশে সূর্য থাকলে সূর্যকে দেখতে পায় না, কিন্তু তার চোখের অন্ধত্ব যদি দূর হয়ে যায় তাহলে সে আপনা থেকে সূর্যকে দেখতে পাবে। ঠিক তেমনি আমাদের এই অজ্ঞানের অন্ধকারের জন্য, অন্ধতার জন্য আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। এখন এই যে অজ্ঞান অন্ধকার যদি দূর হয়ে যায় তাহলে কৃষ্ণকে দেখা যাবে। তাই বলা হচ্ছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখানেও এখানে ইয়ে করো, এগুলো হ্যাঁ ওসব ইয়ে করো না, থাক এগুলো দরকার নেই। হ্যাঁ ভাষণের সময় কোনো বাধা দিও না, দয়া করে। অজ্ঞানের অন্ধকার, হ্যাঁ আমাদের এই অজ্ঞানের অন্ধকারের বশে আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না। এখন এই অজ্ঞান অন্ধকার যদি দূর হয়ে যায় তাহলেই কৃষ্ণকে দেখা যাবে। তাই গুরুদেব কি করেন? তিনি অজ্ঞান অন্ধকার দূর করেন। এমন নয় যে গুরু একটা কৃষ্ণের বিগ্রহ এনে বললে না এই কৃষ্ণকে নাও, না এইভাবে কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণকে পেতে হয় ওই অজ্ঞান অন্ধকার দূর করার মাধ্যমে, হৃদয়ের অন্তঃস্থলে। তখন আমরা অন্তরে এবং বাহিরে সর্বত্রই ভগবানকে দর্শন করতে পারি। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। এই যে ভগবত দর্শন, ভগবত দর্শন বাহিরেও হয় অন্তরেও হয়। যা কখন? যখন এই অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায়। ওম অজ্ঞান তিমিরান্ধস্য, এইটি হচ্ছে গুরুর যোগ্যতা। অজ্ঞান অন্ধকার তিনি দূর করে দেন। ওম অজ্ঞান তিমিরান্ধ তিমিরান্ধস্য, তিমির মানে গভীর। এই যে অজ্ঞানের যে গভীর অন্ধকার সেটি কিভাবে তিনি দূর করেন? জ্ঞানাঞ্জন শলাকায়া। অজ্ঞান অন্ধকার দূর করছেন কিভাবে? জ্ঞানের অঞ্জন পড়িয়ে, জ্ঞানের অঞ্জন পড়িয়ে। এইটি হচ্ছে গুরুদেবের যোগ্যতা। এখন আমরা যদি প্রভুপাদের অবদান আমরা যদি বিচার করি তাহলে আমরা দেখতে পাই যে কি প্রভুপাদ কি দিয়ে গেছেন, প্রভুপাদ কি দিয়েছেন, কিভাবে প্রভুপাদ আমাদের জ্ঞানাঞ্জন প্রদান করেছেন, জ্ঞানের অঞ্জন পড়িয়ে আমাদের অজ্ঞান অন্ধকার দূর করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার মাধ্যমে আমি সেই কথাগুলি বলবার চেষ্টা করব। প্রথম যে অজ্ঞান অন্ধকার প্রভুপাদ দূর করেছেন সেটা হচ্ছেন দেবতা আর ভগবানের মধ্যে পার্থক্য প্রভুপাদ জানিয়ে দিয়েছেন, যেটা আমি আগে জানতাম না। আমার হিন্দু পরিবারে জন্ম হয়েছে, আমি হিন্দু ধর্মের অনুষ্ঠান করেছি, কিন্তু হিন্দু ধর্ম বলতে যে কি সেটা আমি জানতাম না। শিল প্রভুপাদ বুঝিয়ে দিয়েছেন হিন্দু ধর্মটা কি ব্যাপার। সেই কিভাবে তিনি দেখালেন? প্রথম তিনি বোঝালেন যে দেব দেবী আর ভগবানের মধ্যে পার্থক্য কি। আজকাল একটা গোঁজামিল চলছে সর্বত্র, যে দেবদেবী ভগবান সবই এক, ইন্দ্র চন্দ্র বরুণ কালী দুর্গা মহাদেব কৃষ্ণ সব এক, এগুলি শুধু একটা মনের কল্পনা, চরমে সব এক। কিন্তু প্রভুপাদ কি বোঝালেন, না, দেবদেবীরা হচ্ছে এই এই জগতের, এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভিন্ন বিভাগীয় অধিকর্তা। যেমন জল বিভাগ রয়েছে, সেই জল বিভাগের অধিকর্তা কে, বরুণ দেব। বায়ু বিভাগ রয়েছে, বায়ু বিভাগের অধিকর্তা কে, পবন দেব। আগুন বিভাগ রয়েছে, আগুন বিভাগের অধিকর্তা কে, অগ্নিদেব। এরা সব কি, এরা এই যে বিভিন্ন ব্রহ্মাণ্ডের যে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন আগুন বায়ু জল, এগুলি প্রয়োজন আছে, তাই না? এগুলি প্রয়োজন আছে, সুতরাং এগুলি সরবরাহ হচ্ছে, এবং এই সরবরাহ করার জন্য নিয়ন্ত্রণের প্রয়োজন হচ্ছে। সেইগুলো কে নিয়ন্ত্রণ করছে? এই বিভাগটি যারা করছেন তারা হচ্ছেন দেবতা, দেব দেবী। হ্যাঁ, তেমনি বিদ্যা বিভাগ রয়েছে, বিদ্যা বিভাগের শিক্ষা বিভাগের অধিকর্তৃকে, সরস্বতী। হ্যাঁ, তেমনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধিকর্তৃকে, লক্ষ্মীদেব। আবার এই সারা জগ, এই বিশ্বের, এই জগতের যিনি প্রধান অধিকর্তৃ, তিনি কে? তিনি হচ্ছেন মহামায়া। তার বিভিন্ন রূপ রয়েছে, তিনি কোনো রূপে তিনি দুর্গা, কোনো রূপে তিনি জগদ্ধাত্রী, কোনো রূপে তিনি চণ্ডী, কোনো রূপে তিনি চামুণ্ডা। প্রকৃতির বিভিন্ন রূপ রয়েছে, প্রকৃতির স্নিগ্ধ রূপ রয়েছে, প্রকৃতির উগ্র রূপ রয়েছে। প্রকৃতি কখনো উগ্রভাবে প্রকাশিত হন, সেই রূপগুলি কি? সেটি হচ্ছে কালী, চণ্ডী, চামুণ্ডা, যেই রূপের মাধ্যমে তিনি ধ্বংসকার্য সম্পাদন করছেন। আর যেই রূপে তিনি ধারণ করছেন জগৎকে, সেই রূপে তিনি জগদ্ধাত্রী, তিনি অন্নপূর্ণা, তিনি অসুর সংহার করছেন, দুর্গা। আবার সমস্ত দেবতাদেরও যিনি দেবতা, তিনি কে? তিনি হচ্ছেন দেবাদি দেব, মহাদেব। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এরা কেউই কিন্তু ভগবান নন, মহাদেব পর্যন্ত ভগবান নন, তিনি দেবাদি দেব। দুর্গা তিনি ভগবতী, তিনি ভগবান নন, তিনি ভগবতী, তিনি কালী দুর্গা এই যে মহামায়া, তিনি হচ্ছেন ভগবতী। কিন্তু ভগবান হচ্ছেন শ্রী কৃষ্ণ। শ্রী এই যে ভগবান, ভগবান শব্দটির অর্থ কি? যেমন কারো যখন কিছু থাকে তখন তাকে বলা হয় বান, যেমন জ্ঞানবান, ধনবান, রূপবান, বীর্যবান। যার ধন আছে তিনি ধনবান, যার গুণ আছে তিনি গুণবান, যার রূপ আছে তিনি রূপবান। তাই তেমনি যার ভগ আছে তিনি ভগবান। এখন এই ভগ শব্দটির অর্থ কি? ভগ শব্দটির অর্থ কি? ভগ শব্দটির অর্থ হচ্ছে যে যার কাছে ছটি ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন, সেটি হচ্ছে ভগ, এবং তিনি হচ্ছেন ভগবান। ভগ শব্দের অর্থটা কি? যেমন ধন শব্দের অর্থটা কি? টাকা পয়সা, তাই না? বীর্য শব্দের অর্থ কি? শক্তি। যাদের সেটা আছে তিনি হচ্ছেন ধনবান বা বীর্যবান। এখন এই যে ভগবান, তার মানে যার কাছে ভগ আছে, ভগ শব্দটির অর্থ অর্থ বিশ্লেষণ করে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গন। ভগ বলতে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য বা সমগ্র শক্তি, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য, সমগ্র যশ, সমগ্র শ্রী বা সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এই ছটি যখন সম্পূর্ণরূপে, এই ছটিকে বলা হচ্ছে ভব। যার কাছে আছে তিনি হচ্ছেন ভগবান। এমন কেউ আছেন যিনি বলতে পারেন যে তার কাছে সমগ্র ঐশ্বর্য রয়েছে? কাউকে চেনেন আপনারা যে বলতে পারেন একটু আর তো ঐশ্বর্য থাকতে পারে কিন্তু সমগ্র ঐশ্বর্য? কেউ থাকতে পারে তার কিছুটা শক্তি আছে কিন্তু সমগ্র শক্তি, কেউ থাকতে পারে তার কিছুটা সৌন্দর্য রয়েছে কিন্তু সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান এবং এই সব কিছু থাকা সত্ত্বেও সমগ্র বৈরাগ্য, সমগ্র ত্যাগ। কাউকে জানেন? হ্যাঁ, আমি জানতাম না কিন্তু প্রভুপাদ জানিয়ে দিয়েছে। প্রভুপাদ কি বললেন? প্রভুপাদ আমাদের বোঝালেন যে তিনি হচ্ছেন একম এব অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ। তার গুণ এবং লীলা অনুসারে তার অসংখ্য নাম রয়েছে। তার একটি গুণ হচ্ছে তিনি সকলকে আকর্ষণ করেন। সেই ব্যক্তিটি যিনি এ এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তিনি সকলকে আকর্ষণ করেন, তাই তিনি কৃষ্ণ। তিনি পরম আনন্দের ভোক্তা এবং তিনি পরম আনন্দ প্রদানকারী, তাই তিনি রাম। তিনি নন্দ মহারাজের পুত্ররূপে লীলা বিলাস করেছেন, তাই তিনি নন্দনন্দন। তিনি গোপীদের অত্যন্ত প্রিয়, তাই তিনি গোপীজন বল্লভ। এইভাবে একই ব্যক্তি, সেই এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তার অসংখ্য লীলা এবং অসংখ্য গুণ অনুসারে তার অসংখ্য নাম রয়েছে, কিন্তু তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তিনি হচ্ছেন ভগবান। এইভাবে প্রভুপাদ বা প্রভুপাদের কাছ থেকে আমি প্রকৃত হিন্দু ধর্মের তত্ত্বটা জানতে পারলাম। আগে ইন্দ্রদেব, চন্দ্রদেব, বরুণ, সূর্য, গণেশ, সরস্বতী, দুর্গা, কালী, এদের যে প্রকৃত তত্ত্বটি কি আমি জানতাম না, এবং শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা আমাকে কেউ জানায়নি। আর তখন ভাবতাম সবাই ভগবান, আর বিশেষ করে ইংরেজি শব্দের সবাইকে গড ওই একটা নামে সঙ্গীত করা হয়েছে, ফায়ার অগ্নিদেব, ফায়ার গড, বরুণ দেব উইন্ড ওয়াটার গড, কৃষ্ণ অ্যান ইনকার্নেশন, এইভাবে নানা রকম গোঁজামিল থাকার ফলে আজকে আমি বলবো সত্যি কথা, মানে স্পষ্টভাবে আমি সরলভাবে একটা কথা বলবো যে হিন্দু ধর্মের একটা চরম বিপর্যয় দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে যে হিন্দু বলতে যে কি বোঝায় তার সেটা কেউ জানে না, আর হিন্দুরা যেটা করছে তার আচরণের পেছনে যে কি তত্ত্বটি রয়েছে সেটা কেউ বুঝতে পারছে না, কেউ শেখাচ্ছে না। প্রভুপাদ এসে শিখিয়ে দিয়েছেন, তাই তিনি জ্ঞানাঞ্জন শলাকায় অজ্ঞান দূর করেছেন। আমি পুরো আগে অজ্ঞানের মধ্যে ছিলাম, আমি জানতাম না কোনটা কি, ছিল প্রভুপাদ আমাকে জানিয়ে দিলেন। আরেকটা জিনিস প্রভুপাদ আমাকে প্রভুপাদের মাধ্যমে আমি জানতে পারলাম, আগে আমরা ভাবতাম বা আমরা বলবো না আমি বলবো, আমি ভাবতাম যে জীবনের বা এই যে আধ্যাত্মিক আচরণ, এই যোগ অভ্যাস বা যা কিছু আধ্যাত্মিক আচরণ হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে মুক্তি, মুক্তি লাভ করা, মুক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। কিন্তু প্রভুপাদের শিক্ষার মাধ্যমে আমি কি জানতে পারলাম যে হ্যাঁ মুক্তি চরম লক্ষ্য, কিন্তু মুক্তি আবার দু রকমের, একটা হচ্ছে অবাঞ্ছিত মুক্তি, আরেকটা হচ্ছে বাঞ্ছিত মুক্তি। এক রকমের মুক্তি যেটা চাওয়া উচিত নয়, আরেক রকমের মুক্তি হচ্ছে যেটা চাওয়া যেতে পারে। সেই মুক্তি পাঁচ রকম, মুক্তি পাঁচ রকম, সারূপ্য, সামীপ্য, শালক্য, সাযুজ্য এবং শাস্তি। এখন এই যে এর মধ্যে যে সাজুজ্য মুক্তি, সেটা বাঞ্ছনীয় নয়, সেটা উচিত নয়, চাওয়া উচিত নয়, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, এই যে মুক্তি, এটা মুক্তি নয়, এটা সাজা, এটা দণ্ড। অসুরদের ভগবান এই মুক্তি দান করেন, অতএব সাজুজ্য মুক্তি বাঞ্ছনীয় নয়। কিন্তু আমি তখন কি দেখতে পারলাম, তখন কি বুঝতে পারলাম যে যে মুক্তি বলতে সাধারণ মানুষ যেটা খুঁজছে সেটা হচ্ছে ওই সাজুজ্য মুক্তি, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার মুক্তি, কিন্তু সেটা মুক্তি নয়, সেটা চরম দণ্ড। অসুরা হরিণা হতা, যে হরি শ্রী ভগবান অসুরদের হত্যা করলে সেই অসুরেরা এই সাজুজ্য মুক্তি লাভ করে। তাহলে অসুরদের যে মুক্তি লাভ হয়, কোনো ভদ্রলোক সেই মুক্তি চাইবে? অসম্ভবতই নয়। হ্যাঁ, এই জিনিসটা প্রভুপাদের কাছে জানা গেল। তারপরে কি জানা গেল, যে চার রকমের মুক্তি রয়েছে, যেটা হলেও পাইলে চাইলেও চাওয়া যেতে পারে। সেটা কি? সারূপ্য, ভগবানের মতো একই রকম রূপ প্রাপ্তি হওয়া। সামীপ্য, ভগবানের কাছে থাকা। শালক্য, ভগবান যেই লোকে যেখানে আছেন, হ্যাঁ সেই লোকে উন্নতি লাভ করা। আর শাস্তি, ভগবানের যে গুণাবলী সেই গুণগুলি অর্জন করা। এই চারটি হচ্ছে বৈকুণ্ঠের মুক্তি। কিন্তু তারপরে প্রভুপাদ কি শেখালেন, যে দীয়মানং ন গৃহন্তি বিনা মৎ সেবানং জানা। এই মুক্তি যদি ভক্তদের দেওয়াও হয়, কিন্তু ভগবানের সেবার সুযোগ যদি না থাকে, তাহলে ভক্ত এই মুক্তি চায় না। অর্থাৎ ভগবানের সেবাটাই হচ্ছে চরম প্রাপ্তি, আর সেই ভগবানের সেবার চরম প্রকাশ হচ্ছে বৃন্দাবনে। ব্রজগোপিকারা যেভাবে ভগবানের সেবা করেছিলেন, সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম হচ্ছে বৃন্দাবন। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, যেভাবে ব্রজগোপিকারা তার সেবা করেছিলেন, সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তির লক্ষণ। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। আর তারপরে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবত হচ্ছে এর প্রমাণ। এই যে কথাগুলো বলা হলো, এটা প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথ। তত্রাদর না পর, এটিকে আদরের সঙ্গে গ্রহণ করো, আর কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। এখন এইভাবে শিল প্রভুপাদ আমাদের অজ্ঞান অন্ধকার দূর করেছেন। এটা কোনো সেন্টিমেন্টাল ব্যাপার নয়। অনেক সময় আমরা দেখি যে নানা রকম দাবি হচ্ছে, আমার গুরু এই করতে পারেন, আমার গুরু ওই করতে পারেন। কিন্তু আমি দেখেছি শিল প্রভুপাদ আমাদের যেটা দিয়েছেন, সেটি হচ্ছে এই অজ্ঞানের অন্ধকার দূর করে তিনি আমাদের কৃষ্ণকে দেখিয়েছেন। এইভাবে কৃষ্ণকে দর্শন করতে হবে। তত্ত্ববেত্তা তত্ত্বভাবে, যথাযথভাবে কৃষ্ণ যেমন, ঠিক সেইভাবে কৃষ্ণকে দর্শন করতে হবে। কৃষ্ণ দর্শন, ভগবত দর্শন কোনো কল্পনার বিষয় নয়। আমাদের জানতে হবে তিনি কে। মন্দিরে আমরা ভগবানের বিগ্রহ দর্শন করতে পারি, কিন্তু যদি সেই দর্শনে আমরা যদি তাকে সেটা একটি পাথরের বা কাঠের মূর্তি বলে মনে করি, তাহলে কি সেটি কি ভগবত দর্শন হবে? না, ভগবত দর্শন হবে না। ভগবত দর্শন তখনই হবে, সেই বিগ্রহকে ভগবান বলে তখনই আমরা জানতে পারবো, তাকে সেইভাবে তখনই দর্শন করতে পারবো যখন আমাদের এই অজ্ঞানের অন্ধকার দূর হবে। এবং সেইটি হচ্ছে গুরুদেবের আশীর্বাদ, এবং সেইটি হচ্ছে শ্রীল প্রভুপাদের বৈশিষ্ট্য। শ্রীল প্রভুপাদ কিভাবে করেছেন দেখুন, যাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক ছিল না, যারা হিন্দু ধর্মের প্রতি কোনো রকম শ্রদ্ধা পরায়ণ ছিলেন না, তারা আজকে শ্রীল প্রভুপাদের কৃপায় তারা সর্বস্ব ত্যাগ করে এই পন্থাটি অবলম্বন করেছে। কেন করেছেন? কেন? ওই জ্ঞানাঞ্জনা শলাকয়া অজ্ঞানতিমিরান্ধস্য। তিনি জ্ঞান প্রভুপাদ তাদেরকে ওই জ্ঞানের অঞ্জন দিয়ে তাদের চক্ষুর উন্মিলিতাং, তাদের চোখ উন্মিলিত করেছে। আপনারা দেখেছেন এই বাংলাদেশেও বহু বিদেশি ভক্ত এসে প্রচার করেছেন, বিশেষ করে আপনারা দেখেছেন শ্রীল জয়পতাকা মহারাজকে, শ্রীল প্রভা বিষ্ণু মহারাজকে, এরা আজকে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করছেন। কেন করছেন, কিভাবে করছেন? শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে এসে তারাও শ্রীল প্রভুপাদের মতো এই যোগ্যতা অর্জন করেছেন জ্ঞানের অঞ্জন পড়িয়ে অজ্ঞানের অন্ধকার দূর করার। এইটি হচ্ছে প্রকৃত গুরুর পরিচয়। প্রকৃত গুরু শিষ্য সৃষ্টি করেন না, প্রকৃত গুরু শিষ্য তৈরি করেন না, প্রকৃত গুরু গুরু তৈরি করেন। এবং শ্রীল প্রভুপাদকে প্রভুপাদের কৃপায় আমরা দেখতে পাচ্ছি যে আজ ইসকনের মাধ্যমে, আমি তো বলবো যে ইসকনের প্রতিটি ভক্তই গুরু। কেননা তারা সকলেই কৃষ্ণকে জানিয়ে দিতে পারে। গুরু হতে হলে বড় বড় পণ্ডিত হতে হবে না, গুরু হতে হলে বিশাল কোনো অতিমানব হতে হবে না, গুরু হতে হলে কি করতে হবে, গুরু হতে হলে ওই কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, কৃষ্ণকে জানতে হবে। আর কৃষ্ণকে জানাটা কি খুব একটা কঠিন কাজ? যার চোখ আছে তার পক্ষে সূর্য দেখাটা কি খুব একটা কঠিন কাজ? যা যে অন্ধ তার পক্ষে সূর্য দেখাটা অসম্ভব, কিন্তু যার চোখ আছে তার কাছে, তার পক্ষে সূর্য দর্শনটা মোটেই কঠিন নয়। অতএব যিনি সদ্গুরুর সান্নিধ্যে এসে যার অজ্ঞানরূপ অন্ধকার দূর হয়ে জ্ঞানাঞ্জন জ্ঞান চক্ষু উন্মিলিত হয়েছেন, তিনি কৃষ্ণকে দর্শন করতে পারেন। এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত আমার মনে আসে। শ্রীল প্রভুপাদের সেক্রেটারি যখন ছিলেন শ্যামসুন্দর প্রভু, উনি আমেরিকান, প্রভুপাদের প্রথম দিকের শিষ্যদের মধ্যে একজন, তিনি গৃহস্থ ছিলেন, তার স্ত্রী ছিল মালতী মাতাজি, আর তাদের একটি মেয়ে সরস্বতী। সরস্বতীর বয়স তখন 5-6 বছর হবে। প্রভুপাদের সঙ্গে তারাও ভ্রমণ করতেন। শ্যামসুন্দর যেহেতু প্রভুপাদের সেক্রেটারি ছিলেন, তার স্ত্রী এবং তার কন্যাও প্রভুপাদের সঙ্গে সঙ্গে দেশে বিদেশে যেত। প্রভুপাদ যখন ভারতবর্ষে এসেছিলেন তখন তারা ছিল। তো একদিন কোনো এক বিশিষ্ট ব্যক্তি দিল্লিতে প্রভুপাদের সঙ্গে দেখা করতে এসেছেন। তো উনি অপেক্ষা করছেন প্রভুপাদের দর্শনের জন্য। তো প্রভুপাদ ওই যতক্ষণ আসছেন ততক্ষণ তিনি বসে আছেন, আর সরস্বতী গিয়ে তার সঙ্গে কথা শুরু করেছে, বাচ্চা মেয়ে। সাধারণত ছোটদের সঙ্গে মানুষ হাসি ঠাট্টা করে। তো সরস্বতী জিজ্ঞাসা করছে ওকে যে তুমি কৃষ্ণকে জানো, কৃষ্ণ কে তুমি জানো? ওই ভদ্রলোক বল একটু ঠাট্টা ছলে বলছে, না আমি তো কৃষ্ণকে জানি না। তো ইংরেজিতে কথা হচ্ছে। তো সরস্বতী বলছে, ও তুমি জানো না, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। ইউ ডোন্ট নো কৃষ্ণা, কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হে। তো লোকটা বললেন, ও তাই নাকি, আমি তোমার কাছে আজকে খুব ভালো কিছু জানতে পারলাম। তো প্রভুপাদ বলছেন যে এইটি হচ্ছে প্রচার। প্রচার করতে হলে আমাদের বড় বড় পণ্ডিত হতে হবে না, শুধু আমরা যদি জানি যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সেটা যদি গিয়ে আমরা সকলের কাছে বলতে পারি, বোঝাতে পারি, তাহলে আমরা সেটা হচ্ছে প্রচার। এবং প্রভুপাদ বললেন এই মহাপ্রভুর কৃপায় এই কৃষ্ণ ভক্তির প্রচার একটা শিশু পর্যন্ত করতে পারে। একটা শিশু গিয়ে, 5 বছর 6 বছর একটা শিশু গিয়ে এক বিরাট মন্ত্রীর কাছে বলছে, ও তুমি কৃষ্ণকে জানো না, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তাহলে দেখুন, হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তির প্রচার, কৃষ্ণের কথা, যেটা মহাপ্রভু বলছেন যে যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, এটা কি খুব একটা কঠিন কাজ? মোটেই নয়। শুধু আমাদের সুদৃঢ় বিশ্বাসে আমাদের গ্রহণ করতে হবে যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং সেই কথাটি সকলের কাছে আমাদের জানাতে হবে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তুমি কৃষ্ণকে জানো না, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এবং এটি একটি শিশু পর্যন্ত করতে পারে, আর বড়দের কি কথা। তবে সর্বাগ্রে আমাদের নিজেদের এই বিষয়টি সর্বান্তকরণে গ্রহণ করতে হবে। আর এই কৃষ্ণ ভক্তির প্রচার, সেই জন্যই আমি, আমার দৃষ্টিতে আমি দেখতে পাই যে শ্রীল প্রভুপাদ কিভাবে আমাদের জ্ঞানের অঞ্জন পড়িয়ে অজ্ঞানের অন্ধকার দূর করেছে। আমি অজ্ঞানের অন্ধকারে নিমজ্জ, তিমির অন্ধস্য, গভীর অন্ধকারে আমি নিমগ্ন ছিলাম, আচ্ছন্ন ছিলাম, কিন্তু আমার শ্রী গুরুদেব কৃপাপূর্বক আমার এই অজ্ঞান অন্ধকার দূর করেছে। এই দূর করার কিভাবে দূর, কিভাবে দূর হলো, কতটা দূর হলো, প্রথমে আমি যেটা আমি বললাম যে যদিও আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু হিন্দু ধর্মের প্রকৃত তত্ত্ব আমি জানতাম না। হিন্দু ধর্মের বেদের প্রকৃত তত্ত্বটি কি? দেবদেবী রয়েছে আর কৃষ্ণ রয়েছে। কৃষ্ণের, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান। তারপরে যেটা আমি বললাম যে মুক্তি, মুক্তি বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়, তারপর আরেকটা বড় কথা প্রভুপাদ কি বোঝালেন, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, শুধুমাত্র নামাভাসে সেই মুক্তি নয়। মুক্তি যদি আমাদের জীবনের লক্ষ্য হয়, তাহলে কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যে মুক্তি লাভ হয় না, কেবল নামাভ হরে কৃষ্ণ মহামন্ত্রের আভাসেই সেই মুক্তি লাভ হয়। তাহলে নামের আভাসে যদি মুক্তি লাভ হয়, তাহলে নামের প্রকৃত সুফল অর্জন করলে আমাদের কি লাভ হবে, নামের প্রভাবে আমরা কি লাভ করব? নামের প্রভাবে আমরা মুক্তি লাভ করব না, আমরা কৃষ্ণ প্রেম লাভ করব, কৃষ্ণ ভক্তি লাভ করব। এই ভক্তিই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য, মুক্তি জীবনের উদ্দেশ্য নয়, ভক্তি হচ্ছে জীবনের উদ্দেশ্য। আর এই ভক্তির কাছে মুক্তি অত্যন্ত নগণ্য, ভক্তির কাছে, ভগবানের ভক্তের কাছে মুক্তি দেবী মুকুলিতাঞ্জলি সেবতে অস্মিন, তিনি দুহাত জোর করে ভক্তের কাছে এসে বলেন, আমাকে দয়া করে একটু সেবা করার সুযোগ দিন। তাহলে ভক্ত মুক্তি চাইবে কেন? ভক্তের কাছে, ভক্তের কাছে মুক্তি দেবী এসে প্রার্থনা করছেন যে আমাকে একটু সেবা করার সুযোগ দিন। এইটি হচ্ছে ভক্তির মহিমা। এবং এইভাবে আমি একটাই কথা বলতে পারি যে আজকে আমি প্রকৃত হিন্দু হতে পেরেছি, যেটা আমি আগে ছিলাম না। হিন্দু পরিবারে জন্ম হয়েছিল, কিন্তু আমি হিন্দু ছিলাম না, কিন্তু হিন্দু ধর্মের যে প্রকৃত তত্ত্ব সেটা আমি আজকে জানতে পেরেছি। আর সেই সূত্রে প্রভুপাদ এক সময় বলেছিলেন যে আমেরিকাতে কিছু খ্রিস্টান নেতা, ধর্মযাজক প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। এসে তিনি, তারা অভিযোগ করেছিলেন প্রভুপাদকে যে আপনি কেন এই খ্রিস্টানদের ধর্মান্তরিত করছেন। প্রভুপাদ বলেছেন, না, আমি এদের ধর্মান্তরিত করছি না, আমি খ্রিস্টানদের প্রকৃত খ্রিস্টানে পরিণত করছি, আমি ইহুদিদের প্রকৃত ইহুদিতে পরিণত করছি, আমি হিন্দুদের প্রকৃত হিন্দুতে পরিণত করছি। সেই সূত্রে আমি বললাম যে আমি হিন্দু পরিবারে আমার জন্ম হয়েছিল, কিন্তু আজকে আমি প্রকৃত হিন্দু হতে পেরেছি, এবং এখন বুঝতে পেরেছি যে প্রকৃত হিন্দু, প্রকৃত খ্রিস্টান, প্রকৃত ইহুদি, প্রকৃত মুসলমান, এদের মধ্যে কোনো পার্থক্য, এরা সবই এক। কেন? ভগবান এক। আর যে ভগবানের ভক্ত, সে যেইখানেই থাকুক, যে পন্থাই অবলম্বন করুক, যে ভাষাতেই তিনি কথা বলুন, তিনি একই তত্ত্বের অনুগমন করছেন। হরে কৃষ্ণ গৌড় প্রেমানন্দে হরি। তাহলে আমরা এখন একটু কীর্তন করে আজকের অনুষ্ঠান শেষ করব। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতির মাধ্যমে তিনি কৃষ্ণ ভক্তির তত্ত্ব প্রদান করে গেছেন। তার শরণাগতির প্রথম যে গানটি, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদ শিয় ধাম সহ অবতরি। ও আচ্ছা। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান শিখায় শরণাগতি ভকতের প্রাণ। এ তো বাংলা গান না, আপনাদের গাইতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক তো? আচ্ছা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, অর্থটা বোঝা গেল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের দয়া করে সপার সদ স্বীয় ধাম সহ অবতরি। তিনি তার পার্ষদ এবং তার ধাম সহ তিনি অবতীর্ণ হয়েছে, সহ অবতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম সেটি দান করার জন্য শিখায় শরণাগতি ভকতের প্রাণ। তিনি শরণাগতি শিক্ষা দিচ্ছেন, যা হচ্ছে ভক্তির প্রাণস্বরূপ। শরণাগতি সম্বন্ধে তারপরে তিনি বলছেন, দৈন্য আত্মনিবেদন গোপতৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই যে ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতি, শরণাগতি ছটি অঙ্গ কি? দৈন্য একটি, দৈন্য মানে নিজেকে অত্যন্ত দীনহীন বলে মনে করা। আত্মনিবেদন, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। গোপতৃত্বে বরণ, হ্যাঁ, ভগবানকে আমার একমাত্র প্রভু বলে বরণ করে নেওয়া। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে ভগবান যে আমাকে রক্ষা করবেন সেই সুদৃঢ় বিশ্বাস পোষণ করা। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও শিকার, ভক্তির অনুকূল যে সমস্ত কার্য সেগুলিকে গ্রহণ করা, এবং ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, ভক্তি প্রতিকূল যা সেগুলিকে বর্জন করা। তাহলে বোঝা গেল শরণাগতি ছটি অঙ্গ কি কি? কে কে বুঝতে পেরেছেন হাত তুলুন, যারা সত্যি সত্যি বুঝতে পেরেছেন দু হাত তুলুন, বলুন হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দকুমার। নন্দকুমার শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনা শোনেন, যার এই ছটি অঙ্গ সমন্বিত শরণাগতি হয়েছে। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি ভকতি বিনোদ পরে দুহু পদে ধরি। রূপ এবং রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর পায়ে পড়ে ভক্তি বিনোদ ঠাকুর অত্যন্ত বিনীতভাবে বলছেন যে আমি তো কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম। তিনি কেঁদে কেঁদে বলছেন যে আমি তো অত্যন্ত অধম, শিখায় শরণাগতি কর হে উত্তম। এই শরণাগতি শিক্ষা দিয়ে তুমি আমাকে এই অধমত্ব থেকে উত্তম পর্যায়ে নিয়ে যাও। তাহলে আপনারা আমার সঙ্গে গাইবেন? কোনো অসুবিধা হবে না তো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ শিও ধাম সহয়বতরি। নাম